ہمارا شوق نبی کے معنی مصطفیٰ شوق نبی شیر منی مصطفیٰ شوق نبی شیر منی
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پیو پی اسلامی بہرہ اور مدنی چینل درشک شروتا آسن ہمارا محبت ساتھ درود شریف پاٹ کری الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ প্রিয় ইসলামী ভাইয়েরা যে দরুদ শরীফ পাঠ করলাম আমরা অনুষ্ঠানের শুরুতেই, আসলে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে এবং বরকত রয়েছে। যেমন দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামত বরকাতুহুল্লাহ আলিয়া, তার একটি দরুদ শরীফ পাঠ করার ফজিল সম্পর্কিত রিসালা জিয়াই দরুদ সালাম। এর মধ্যে তিনি একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমার উপর দুনিয়াতে তাকা অবস্থায় যে যত বেশি দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ আমরা গুনাহগারদের জন্য। আমার নবী দিয়ে দিয়েছেন 1400 বছর আগে যে আমরা দুনিয়াতে হায়াত তাকা অবস্থায় আমি আপনি যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন আমাদের মাথার উপর সূর্য থাকবে, তামার জমিন হবে, মানুষ হাহাকার থাকবে রোদের তাপমাত্রার কারণে, গরমের কারণে। আজকে সাধারণ আমরা দুনিয়ার সামান্য তাপমাত্রা সহ্য করতে পারি, আর সেই দিনের কিয়ামত দিনের মারাত্মক কি অবস্থা হবে ওই দিনে যদি আমরা আমার নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাশে থাকার সৌভাগ্য হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কত বড় সৌভাগ্যবান হবে। আর আমার নবী পাশে থাকা কি অজিফা দিচ্ছেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রতি যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমার তত নিকটে থাকবে। এখন আমার আপনার ইচ্ছা আমি আপনি কতটুকু পরিমাণ দরুদ শরীফ পাঠ করব। তো আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহ উঠা বসাতে ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে প্রতিটি নামাজের পর ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে আমরা দরুদ শরীফ পাঠ করব। যেমন ছোট্ট দরুদ শরীফ রয়েছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ছোট্ট দরুদ শরীফ। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে আমরা দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা মুহাম্মদের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম এর ঘটনাবলী অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এনাদের জীবনী সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানের মধ্যেও হযরত দাউদ আলাইহিস আলিহি সালাতু ওয়াসসালাম, যিনি এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা বাদশাহীও দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে সে সকল নবীদের সরদার যিনি, আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনে যা আমাদের সুন্নত রয়েছে, তিনি যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সে আদর্শে আদর্শিত হওয়ার আমাদের সে সৌভাগ্য দান করুক। যেমন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনার জীবন সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম, তাকে বিভিন্ন মুজিজা দেওয়া হয়েছিল। যেমন গত অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করেছিলাম তার কণ্ঠ এত সুন্দর ছিল, তার কণ্ঠে যখন জবর শরীফ কিতাব পাঠ করতেন, তার এই জবর শরীফের পাঠ শ্রবণ করে সকল সমুদ্রের মাছ তীরে চলে আসত, পাহাড় পর্বত তার সাথে আল্লাহ তাআলা জিকির লিপ্ত হয়ে যেত, পাখি আকাশে উড়ে যাচ্ছে, সে পাখিও স্তম্ভিত হয়ে সে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কণ্ঠের সে সুমধুর জবর শরীফের আওয়াজ শুনে, আল্লাহ তাআলা জিকির শুনে সে পাখিরা পর্যন্ত আল্লাহ তাআলা জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যেত। আল্লাহ তাকে এমন মজিয়া দান করেছিলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে এমন এক মজিয়া দান করেছিলেন যে তিনি কঠিন লোহা তার হাত দ্বারা স্পর্শ করা মাত্রই মোমের মতো ওই লোহা নরম হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই তিনি লোহাকে আগুনে পোড়ানো ছাড়াই হাতে টিপে যে কোনো ধরনের অস্ত্র সহজেই তৈরি করে নিতেন। আজকে লোহাকে গলানোর জন্য কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম তাপমাত্রা দিয়ে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, এরপরে তারপর সে লোহাটা গলে। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নবী ইনাকে আল্লাহ তাআলা কেমন মজিয়া দান করেছিলেন, তার হাতের সাথে যখন কোনো লোহা স্পর্শ হতো, কোনো আগুনের তাপমাত্রা প্রয়োজন হতো না, বরঞ্চ সে আল্লাহ তাআলা নবীর হাতের স্পর্শ হওয়ার মাত্রই সে লোহা মোমের মতো নরম হয়ে যেত। আল্লাহু আকবার। এবং তিনি সহজেই সে লোহা দ্বারা বিভিন্ন ধরনের অস্ত্র যুদ্ধের জন্য তৈরি করে নিতেন। বলা হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি লোহাকে তার জন্য নরম করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অন্য আয়াতে বর্ণিত আছে, আর আমি আল্লাহ স্বয়ং তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। হযরত দাউদ আলাইহিসসালামকে যখন বনি ইসরায়েলি বাদশাহ নিযুক্ত করা হলো, তখন তিনি ছদ্মবেশে বাইরে গিয়ে লোকদের থেকে জিজ্ঞাসা করত যে তোমাদের বাদশাহ কেমন লোক, তার সম্পর্কে তোমাদের মতামত কি। লোকেরা তার অনেক প্রশংসা ও গুণকীর্তন করত। একদা আল্লাহ তাআলা মানব আকৃতি দিয়ে একজন ফেরেশতা প্রেরণ করেন দাউদ আলাইহিসসালাম নিয়ম অনুযায়ী তার কাছে গিয়ে বাদশাহ সম্পর্কে জিজ্ঞাসা করলে ফেরেশতা বলল, দাউদ খুবই ভালো মানুষ, তবে তার একটি কাজ সুন্দর নয়। দাউদ আলাইহিসসালাম এই কথা শুনে বিচলিত হয়ে উঠলেন আর জিজ্ঞাসা করলেন, সেটি কি জিনিস যা পছন্দনীয় নয়, যা ভালো নয়? ফেরেশতা বলল, তিনি বাইতুল মাল থেকে নিজে এবং নিজের পরিবার পরিজনের জন্য অংশ নিয়ে বরণ পোষণ করেন। তখনই তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে প্রভু, এমন কোন উপায়ে আমাকে সৃষ্টি করে দিন যাতে বাইতুল মাল থেকে আমি অমুকাপেক্ষী হতে পারি এবং নিজের রোজগার করে নিজের এবং পরিবারের সকলের বরণ পোষণের ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তার হাতে লোহা নরম হয়ে যাওয়ার বিশেষ মর্যাদা দান করেছিলেন, সাথে সাথে লোহা দিয়ে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ পোশাক তৈরির জ্ঞানও তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন। তো এর দ্বারা এটা দিয়ে তিনি তার আয় রোজগার এটা চলত। দাউদ আলাইহিসসালামের পূর্বে যুদ্ধ পোশাক লোহ বর্ম ছিল অনেক ভারী, যে কেউ এটি পরিধান করতে সক্ষম হতো না। সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিসসালামই লোহ বর্ষকে হালকা পাতলা এবং সকলের পরিধান যোগ্য করে নির্মাণ করেছিলেন। তিনি নিজ হাতে লোহা দ্বারা নির্মিত বস্তু সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন তিনি নির্মাণ করতেন একটি বর্ম এবং তা বিক্রি করতেন 6,000 দিরহামে। 2,000 দিরহাম ব্যয় করতেন সংসারের জন্য আর বাকি 4,000 বিলিয়ে দিতেন দুস্থ প্রজা, তার যে প্রজা ছিল তাদেরকে বিলিং করে দিতেন। এটা তো প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, এখন যে ঘটনাটা, এখন যে বিষয়টা আপনার সামনে আমি তুলে ধরলাম, এটা কিন্তু আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ছোট্ট কিছু ঘটনা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। যেমন যদি আমরা বলতে যাই, যেমন দাউদ আলাইহিসসালাম তিনি যে বাদশাহ ছিল, তিনি একজন বাদশাহ ছিল এবং তিনি একজন আল্লাহ তাআলার নবী ছিলেন। তিনি একজন আল্লাহ তাআলার নবী হওয়ার পরেও তার এমন মন মানসিকতা, তার তিনি একজন বাদশাহ হওয়ার পরে তার এমন মন মানসিকতা ছিল, আমার বাদশাহী আমি যে করছি এটাকে আমি সঠিকভাবে করছি, আমার দ্বারা কি আমার প্রজার যারা রয়েছে, আমার রাজ্যে যারা সৈন্য রয়েছে, আমার রাজ্যে যারা বসবাস করছে, তারা কি কোনো কষ্ট পাচ্ছে, তাদের মনের অন্তরে কি কোনো আমার ব্যাপারে কোনো ক্ষোভ রয়েছে, আমার ব্যাপারে কি কোনো অভিযোগ রয়েছে। তিনি এটা জানার জন্য তিনি ছদ্মবেশে এলাকার মধ্যে বের হতেন এবং তাদের থেকে জিজ্ঞাসা করতেন, তোমাদের বাদশাহ কেমন মানুষ, তারে কোনো দোষ হয়েছে? তখন বিভিন্ন মানুষ বলতো, না তার কোনো দোষ নেই, সে অনেক ভালো মানুষ। কিন্তু একদিন একটা ঘটনা হলো এরকম যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে একটা মানুষের আকৃতি করে তার কাছে পাঠালেন। তিনি আগের মতো ছদ্মবেশে বের হলেন, এলাকার মানুষ থেকে জিজ্ঞাসা করতেন বাসা কেমন, এখন সেম টু সেম তিনি আবার জিজ্ঞাসা করতেন সেই ফেরেশতাকে। তখন সেই ফেরেশতা বলল, আপনার সব কিছু ঠিক আছে কিন্তু আপনার একটা জিনিস ভালো নেই, সেটা হচ্ছে আপনি বাইতুল মাল থেকে নিয়ে আপনার পরিবারের বরণ পোষণ করে থাকেন এই জিনিসটা। তখন ওই জায়গার মধ্যে হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলা দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো আসবাব বানিয়ে দিন, আমাকে এমন কোনো মাধ্যম বানিয়ে দিন যার মাধ্যমে আমার থেকে যেন বাইতুল মাল থেকে টাকা নিয়ে যেন আমার থেকে বরণ পোষণ করতে না হয়, আমি যেন নিজের শ্রম দিয়ে অর্থ আয় করে নিজের পরিবারের জন্য বরণ পোষণ করতে পারি। এখান থেকে একটা বিষয়, আজকে যারা অপরের উপর আমরা বর হয়ে থাকি, অপরের উপর আমরা বর্ষা করে থাকি, নিজে কোনো আয় রোজগার করে না, নিজে কোনো পরিশ্রমই করে না, কিন্তু যেই জায়গায় হযরত দাউদ আলাইহিসসালাম একজন বাদশাহ হওয়ার পরেও, একজন আল্লাহ তার নবী হওয়ার পরেও তিনি নিজে বাইতুল মাল থেকে কোনো টাকা পয়সা না নিয়ে নিজের পরিবার বরণ পোষণ করেন না, বরঞ্চ নিজে পরিশ্রম করে তিনি নিজের পরিবারের জীবিকা নির্বাহ করেছিলেন। আর আজকে আমরা চাই অন্যরূপে বসা করে থাকা, কেউ ছোট ভাইতে নিজের বড় ভাইয়ের উপর একেবারে মানে নিজে কোনো কাজকর্ম না করে, নিজে কোনো পরিশ্রম না করে অপরূপে বসা করে বসে থাকা, এটা যেন আমাদের না হয়। যে যাকে নবীরা যদি পারে, একজন বাদশাহ হওয়ার পরেও তিনি যদি পারে পরিশ্রম করতে, তাহলে আমরা কেন বা পারবো না? তাই আমাদের সে পরিশ্রমী হওয়া। এবং যে জায়গায় হয়তো দাউদ আলাইহিসসালাম আরেকটা বিষয় তিনি চেয়েছেন, আল্লাহ তার দরবারে দোয়া করেছেন এবং আল্লাহ তাকে আসবাব একটা মাধ্যম বের করে দিয়েছেন। সেই মাধ্যমটা কি ছিল? আল্লাহ তাকে একটা মর্যাদা দান করেছিলেন, তিনি যে লোহাকে হাত দিতেন ওই লোহা নরমে মোমের মতো গলিয়ে যেত এবং তিনি ওই জিনিস থেকে, এই বিষয়টা থেকে, এই মজিয়া থেকে তিনি তার জীবিকা নির্বাহ করেছিলেন। তিনি বিভিন্ন অস্ত্রশস্ত্র বানাতেন। দাউদ আলাইহিসসালামের আগের যুগের মধ্যে যারা যুদ্ধ করত, তাদের যুদ্ধে যেগুলো পোশাক ছিল এগুলো অনেক ভারী ছিল, অনেক লোহার অনেক ভারী ছিল, যার কারণে মানুষ এটা পরিধান করতে পারতো না। কিন্তু যখন হযরত দাউদ আলাইহিসসালাম তিনি এই জীবিকা নির্বাহটা শুরু করেছিলেন, এই মাধ্যমটা, তখন আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেছিলেন যে তিনি এমন একটি মাধ্যম, এমন একটি পোশাক তৈরি করেছিলেন লোহার দ্বারা, যেটা খুব পাতলা ছিল, যেটা মানুষ সহজে পরিধান করতে পারত। এবং এই হযরত দাউদ আলাইহিসসালাম ইনার দ্বারা অনেক অনেক বিভিন্ন বস্তু সামগ্রী আল্লাহ তাআলা তার মাধ্যমে দুনিয়াতে বিভিন্নভাবে সৃষ্টি করেছেন। তো এক কথায় বলতে গেলে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে অনেক মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটি মুজিজা আমরা শ্রবণ করলাম যে তিনি যে লোহাকেই লোহা ধরতেন সেই লোহাই মোমের মতো গলে নরম হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আরো অনেক মজিয়া দান করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে যে তিনি দ্রুত যবুর শরীফ পাঠ করতে পারতেন। যেমন বলা হচ্ছে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে দ্রুত যবুর শরীফ পাঠ করার মজিয়া দান করেছিলেন, তিনি অতি দ্রুত যবুর শরীফ পাঠ করে শেষ করতেন, কিন্তু প্রতিটি শব্দ সঠিক ও বিশুদ্ধভাবে উচ্চারণ করতেন। বুখারি শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাউদ আলাইহিসসালামের জন্য কুরআন জাবুর তেলাওয়াত সহজ করে দেওয়া হয়েছিল। তিনি তার যানবাহনের পশুর উপর গদি বাঁধার আদেশ করতেন, তখন তার উপর গদি বাঁধা হতো, তারপর তার যানবাহনের পশুটির উপর গদি বাঁধার পূর্বেই তিনি জাবুর তেলাওয়াত করে শেষ করে ফেলতেন, তিনি নিজ হাতে উপার্জন করেই কেতেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শ্রবণ করলেন যে হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কেমন মুজিজা দান করেছিলেন যে এত দ্রুত যবুর শরীফ পাঠ করার জন্য আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দান করেছিলেন যে কোন ঘোড়াকে, ঘোড়ার উপর যে আমরা বিভিন্ন কাপড় চোপড় বসার জন্য যে একটা গদি বানানো হয়, ওই গদিটা রাখার জন্য যে আদেশ দিল, ওই গদিটা বাঁধতে কত সময় লাগবে, একটা সাধারণ একটা ঘোড়ার উপর একটা গদি বসার জন্য গদি বাঁধাটা রাখতে কত সময় লাগবে আমরা একটা আইডিয়া করতে পারি। কিন্তু বলা হচ্ছে যে তিনি যখন অর্ডার দিতেন, তিনি যখন আদেশ দিতেন গদিটা বানার জন্য, ওই গদিটা বাঁধতে বাঁধতে গদিটা বাঁধার আগেই তিনি দাউদ আলাইহিসসালাম ওই যবুর শরীফ খতম করে ফেলতেন। আল্লাহু আকবার! আল্লাহ তাই কত বড় নিয়ামত দান করেছিলেন যে যবুর শরীফ খুব তাড়াতাড়ি পাঠ করা। এবং এখানে লক্ষণীয় বিষয়, তিনি যবুর শরীফ প্রত্যেকটা মাকরা সহকারে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করে শেষ করতেন। এটা আল্লাহ তাআলা নবীদের শান, মুজিজা। কিন্তু আজকে এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে হয়তো অনেক এমন রয়েছে যারা কোরআন শরীফ খুব তাড়াতাড়ি তেলাওয়াত করে, কিন্তু তারা মাকরাত সহকারে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে না। সে বলে আমি অনেক অনেক জোরে অনেক স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, কিন্তু দেখা যায় সে তো স্পিডে অনেক জোর তাড়াতাড়ি কোরআন শরীফ তেলাওয়াত করে যায় ঠিক, কিন্তু সে মাকরাত সহকারে শুদ্ধ উচ্চারণভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে না। জি হ্যাঁ, এরকম আজকে বর্তমান যুগে আমাদের অনেক সময় রমজান মাসেও যারা কোরআন খতম দিয়ে থাকে, রমজান মাসে যারা বিভিন্ন তারাবির নামাজের মধ্যে এই অবস্থা দেখা যায়, এত স্পিডে এত তাড়াতাড়ি কোরআন শরীফ পাঠ করে যে মাকরাস পর্যন্ত তাদের ভুল হয়ে যায়, কিন্তু তারা এটা খেয়াল রাখে না কিতাবের মধ্যে রয়েছে। যারা মাকরাস সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করে না, সে তো সওয়াব পাচ্ছে না, বরং সে কোরআন শরীফ তাকে লানত দিচ্ছে। আর আজকে আমরা এটা আশা রাখি যে আমি তাড়াতাড়ি কোরআন শরীফ তেলাওয়াত করবো, আমার এক কদম কোরআন শরীফ হয়ে যাবে এবং আমি অনেক সওয়াব পেয়ে যাবো। নয় নয়, বরঞ্চ আমি গুনাহগারের হকদার হচ্ছি। আমি এটা জানি না, আমি যে কোরআন শরীফ খুব তাড়াতাড়ি করে মাকরাস সহকারে পাঠ করছি না, বরঞ্চ এই কোরআন শরীফ আমাকে লানত দিচ্ছে। এটাকে আজকে আমরা চিন্তা করি, আজকে এই চিন্তা আমাদের দিন দিন উঠে যাচ্ছে, যেখানে আল্লাহ তাআলা বলেছে কোরআন শরীফ তোমরা শুদ্ধভাবে মাকরাস সহকারে উচ্চারণ করো, উচ্চারণ করে তোমরা পড়ো। কিন্তু আজকে আমরা এর থেকে অনেক দূরে রয়েছি, হয়তো অনেকে কোরআন শরীফ পড়ে না, যখন আমরা পড়ে নিই সঠিকভাবে উচ্চারণ সহকারে পড়তেই পারি না, আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধভাবে মাকরা সহকারে উচ্চারণ করে শেষ পড়ার শেষ ভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আরো অনেক মুজিজা দান করেছিলেন। তার মধ্যে আরেকটি মুজিজা হচ্ছে তিনি ইবাদত বন্দিগিতে নিয়মানুবর্তিত আছেন। তার ইবাদত বন্দিগি তার তিনি বলা হচ্ছে যে হযরত দাউদ আলাইহিসসালাম এক বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র একজন প্রভাবশালী সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের ন্যায় অনাডম্বর ও ভোগ বিলাসহীন জীবনযাপন করতেন। ইবাদত বন্দিগিতে নিয়মানুবর্তিতা পুরোপুরি তিনি ভালোভাবে পালন করতেন এবং প্রতিটি দিবারাত্রির সামান্য কিছু অংশ বিশ্রাম করতেন, কিছু অংশ ব্যয় করতেন জাবুর অধ্যয়নে এবং কিছু অংশ ব্যয় করতেন লোকদেরকে দীনের পথে আহ্বান করার জন্য, আর কিছু অংশ ব্যয় করতেন শাসন সম্পর্কিত কাজকর্মে, আর বাকি অংশ আল্লাহের ইবাদত ও তাসবিহ পাঠের মধ্যে তিনি ব্যয় করতেন। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে কিন্তু আজকে আমরা যারা ব্যবসায়ী রয়েছে, যারা আমরা বিভিন্ন কাজকর্মের উসিলা দিয়ে নামাজকে কাজা করে ফেলি, আজকে আমরা যারা বিভিন্ন ব্যবসার উসিলা দিয়ে আল্লাহ তাআলা ইবাদত থেকে দূরে সরে যায়, তাদেরকে যখন নেকির দাওয়াত দেওয়া হয় আসুন আমরা মাদানী কাফেলা সফর করি, আসুন আমরা বিভিন্ন মাহফিলের মধ্যে শরিক হই, তারা উসিলা দেয় যে আমার অমুক ব্যবসা রয়েছে, আমার অমুক কাজ রয়েছে, তাদের থেকে শিক্ষা হাসিল গ্রহণ করা উচিত। দাউদ আলাইহিসসালামের জীবনী থেকে হযরত দাউদ আলাইহিসসালাম এত বড় একজন বাদশাহ, এত বড় আল্লাহ তাআলার নবী হওয়ার পরেও তিনি কিছু সময় আল্লাহ তাআলা জিকির করতেন, ইবাদত করতেন, কিছু সময় তিনি মানুষকে নেকির দাওয়াত দিতেন, যারা গুনাহের মধ্যে লিপ্ত, যারা বিভিন্ন কুফরি কালামের মধ্যে লিপ্ত তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, এই দাওয়াতের কাজের মধ্যে তিনি কিছু সময় বের করতেন, এবং আরো বলা হচ্ছে তিনি এই জায়গার মধ্যে শাসন কাজও পরিচালনা করতেন, আবার তিনি অর্ধরাতও ইবাদত করতেন। আল্লাহু আকবার, এত কাজ, এত ইবাদত, এত কিছু তিনি চেয়েছেন, বিদায় হয়েছে, একজন আল্লাহ তাআলা নবী ছিলেন বিদায়। তো আমরাও যদি আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ভরসা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে তুমি ইবাদত করার সৌভাগ্য দিয়ে দাও, আমরা এটা না যে আজকে আমি আজকে আমাদেরকে এই অবস্থা হয়ে গেছে, আজকে আমরা নিজের ব্যবসা নিয়ে নিজের দুনিয়াবি কাজকর্ম নিয়ে এমন ব্যস্ত যে আমাদের ফরজ নামাজও আমাদের সময় হয় না জামা সহকারে মসজিদে এসে পড়ার। কেউ কেউ যদি দাওয়াত দেয় হুজুর আমার অমুক ব্যবসা রয়েছে, হুজুর আমি যদি এখন দোকান থেকে চলে যাই আমার কাস্টমার চলে যাবে, এভাবে আরো বিভিন্ন উসিলা বিভিন্ন ধরনের অজুহাত আজকে দেখিয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাই, আমরাও একদিন মৃত্যুবরণ করব, আমাদের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। আমরা এটা জানি কোরআন শরীফের একটা আয়াত এটা রয়েছে যেটা তর্জমায়ে কাঞ্জুল ইমান থেকে অনুবাদকৃত, এই ধরনের আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, আর আজকে আমরা সেই ইবাদত থেকে গাফিল, আর আজকে আমরা সেই ইবাদত করতে গেলে আমাদের বিভিন্ন অন্যান্য দুনিয়াবী কাজের অজুহাত চলে আসে, এটার থেকে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে। তাই আমাদের উচিত আমরা দুনিয়াবী বিভিন্ন কাজকর্ম যতটুকু প্রয়োজন ততটুকু নিব, যেটা আমাদের মেইন সরাসরি আমাদের যেটা উদ্দেশ্য, যে উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্য থেকে যেন আমরা যেন গাফিল না হই, যে উদ্দেশ্য আমাদের ইবাদত করা, আল্লাহ তাআলা জিকিরে আমাদের লিপ্ত থাকা, আল্লাহ তাআলা যে আমাদের বলেছেন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদের চলার জন্য বলেছেন, সেই পথ থেকে যেন আমরা দূরে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার, তার সুন্নতের রঙে রঙিন হওয়ার সে সৌভাগ্য নসিব করুক। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বুখারী শরীফের 235 নং এর মধ্যে পরিচ্ছদে বর্ণিত আছে যে দাউদ আলাইহিসসালামের পদ্ধতিতে সালাত আদায় করা এবং তার পদ্ধতিতে রোজা পালন করা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। তিনি রাতের প্রথমার্ধে ঘুমাতেন আর এক তৃতীয়াংশ দাঁড়িয়ে সালাত আদায় করতেন এবং বাকি ষষ্ঠাংশ ঘুমাতেন। তিনি একদিন রোজা রাখতেন এবং আরেকদিন বিরতি দিতেন। আলী ইবনে মদিনী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সেহরির সময় আমার কাছে নিদ্রায় থাকতেন। হযরত সাবিত রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত আছে যে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের এবং পরিবার পরিজনের জন্য রাত দিন ইবাদত করার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার, রাত ও দিনে এমন কোন সময় থাকতো না যাতে তার পরিবারের কেউ না কেউ ইবাদতে তথা সালাত আদায়ে মশগুল থাকতেন না। আল্লাহু আকবার, কত সুন্দর দাউদ আলাইহিসসালামের মন মানসিকতা ছিল একজন আল্লাহ তাআলার নবী, অর্থাৎ তিনি শুধু নিজে ইবাদত করতেন এটা নয়, বরঞ্চ তার পরিবারের মধ্যে একটি সিস্টেম বানিয়ে দিয়েছিলেন, তার পরিবারের লোকদেরকে একটি সময় নির্ধারণ করে দিয়েছিলেন যে তোমরা এত সময় থেকে এত সময় আল্লাহ তাআলা ইবাদত করবে। এমনকি বলা হচ্ছে তার পরিবারের মধ্যে তার ঘরের মধ্যে এমন কোনো সময় ছিল না যে সময়ে কেউ না কেউ আল্লাহ তাআলা ইবাদত করছে না, অর্থাৎ তিনি এমনভাবে সিস্টেম এমনভাবে রুটিন বানিয়ে ফেলেছিলেন তার ঘরের মধ্যে সর্বদাই আল্লাহ তাআলা জিকির আল্লাহ তাআলা ইবাদত চলবেই চলবে। আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা অথবা যারা শ্রবণ করছি অথবা আমরা নিজেরাই ইবাদত করি, নিজের সন্তান ইবাদত করছে কিনা এটা খেয়াল রাখি না, আমি হয়তো বা নিজের মসজিদে নামাজ পড়তে যাই জামা সহকারে, নিজের সন্তান জামা সহকারে নামাজ পড়ছে এটা খেয়াল রাখি না, নিজের ঘরের স্ত্রীকে নিজের মা বাবাকে জামা সহকারে নামাজ আদায় করছে কিনা, অর্থাৎ মাকে ঘরে আদায় করছে আর ইবাদত করছে কিনা, এটা একেবারে আমরা আজকে নিজে আমল করলে চলে, নিজে গোনা থেকে বাঁচলে এটা আমরা বলি আমি বাঁচলে হয়ে গিয়েছে না। প্রিয় ইসলামী ভাইরা, আমার পরিবার পরিজন তাদেরকেও আমাকে বাঁচাতে হবে, কারণ আমি যদি তাদেরকে না বাঁচাই গুনাহ থেকে, তাদেরকে যদি আমি উৎসাহিত না করি ইবাদতের ক্ষেত্রে, তাহলে তাদের গুনাহের বারও আমার উপর আসবে। যদি আমি ঘরের কর্তা হয়ে থাকি, যদি আমি ঘরের বাবা হয়ে থাকি, ঘরের বড় ভাই হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের চিন্তার বিষয় আজকে যদি আমি তাদেরকে ইবাদতের জন্য দাওয়াত দিচ্ছি না, কেয়ামত দিন তারা আমার কাছে আসবে, এসে বলবে তুমি আমাদেরকে নেকির দাওয়াত দাও না কেন, তুমি আমাদেরকে ইলমে দিন কেন শিখাও নাই, এবং বরঞ্চ তারা এসে তাদের গুনাহের বারগুলো আমাকে আপনাকে দিয়ে যাবে এবং তাদের আমার যে নেক আমল রয়েছে সবগুলো নেকি তারা এক এক করে নিয়ে যাবে। এত কষ্ট করে নেকি করছি, এত কষ্ট করে ইবাদত করছি, এটা কার জন্য? আমার জন্যই তো। তো আমি যদি তাদেরকে নেকি দাওয়া না দেওয়ার কারণে তাদেরকে ভালো কাজে না আনার কারণে, তাদেরকে গুনাহ থেকে বাধা প্রদান না করার কারণে তারা যদি কেয়ামত দিন আমাদেরকে নেকি নিয়ে যায় এবং আমাকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয় তাহলে আজকে এত কষ্ট কার জন্য করছি? তাই উচিত প্রিয় ইসলামী ভাই, নিজে যখন নেক আমল করি, নিজে যখন গুনাহ থেকে বাঁচি, অপর ভাইকেও বাঁচাই। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার এবং অপরকে নেকির কাজে উৎসাহিত করার, গুনাহ থেকে বাঁচার সে সৌভাগ্য নসিব করুন। যেরকম দাউদ আলাইহিস সালাতু ওয়াস নিজের পরিবারের মধ্যে এমন একটি সিস্টেম, একটি রুটিন বানিয়ে দিয়েছিল যেন সবাই অমুক টাইম থেকে অমুক টাইম ইবাদত করে, তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজের পরিবারের ক্ষেত্রে কে ইবাদত করছে বা না করছে খেয়াল রাখার সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আমিন। মাদানসিন দর্শক শ্রোতা, আমরাও প্রায় আজকে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত থাকে, তো চেষ্টা করবো ইনশাআল্লাহ আবারও আগামী অনুষ্ঠানের মধ্যে হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম আরও বিভিন্ন ঘটনা আপনার সামনে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা নিচে দেখার এবং অন্যকে দেখার দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক এবং আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তার উপর নিজে আমল করার এবং অপর ভাইয়ের কাছে নিজের দাওয়াত দিয়ে পৌঁছে দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। আমিন। বিজাহি নবীল আমিন। صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم
امرا شوق النبي کے معنی مصطفى شوق النبي شیر منی مصطفى شوق النبي شیر منی